ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, ওয়াশিংটনে এখন দুপুর দুটা, বাংলাদেশে রাত ১২টা, আর ভারতে রাত ১১:৩০। শ্রোতা দর্শকদের অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি তাহিরা কিবরিয়া আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের পরিবেশনায় রয়েছে রোজকার মতোই বাংলাদেশ এবং ভারতের সংবাদদাতাদের বিভিন্ন রিপোর্ট, আছে চলতি ঘটনাবলীর খবরাখবর এবং অন্যান্য কিছু পরিবেশনা। তবে রোজকার মতোই আসুন গোড়াতেই শোনা যাক বিশ্ব সংবাদ।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, বিশ্ব সংবাদ, পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্র ও জার্মানি হলোকস্টের অস্বীকৃতি এবং সেমিটিক বিরোধিতার বিপক্ষে একত্রে অবস্থান গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলছেন, এই প্রচেষ্টা এটা নিশ্চিত করবে যে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম হলোকস্ট সম্পর্কে জানবে এবং এ থেকে শিক্ষা গ্রহণ করবে। বার্লিনে ইউরোপে নিহত ইহুদিদের স্মৃতি স্তম্ভে দাঁড়িয়ে ব্লিংকেন বলেন, হলোকস্টকে অস্বীকার করা এবং সেমিটিক বিরোধিতা কার্যত সমকামী এবং বিদেশিদের বিরুদ্ধে ঘৃণা, বর্ণবাদ এবং সব ধরনের বৈষম্যেরই নামান্তর, এবং যারা আমাদের গণতন্ত্রকে ধ্বংস করতে চায় তাদের নিজেদের একত্রিত করার স্লোগান। তিনি এবং জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইক ম্যাস এই ব্যাপারে সহযোগিতার একটি দলিলে সই করেন। ব্লিংকেন বলেন, দুটি দেশের সরকারই শিক্ষাকে জোরদার করতে এবং অস্বীকৃতি ও বিকৃতির বিরুদ্ধে কাজ করে যাবে, যাতে করে সরকারি চাকুরে এবং তরুণ প্রজন্ম হলোকস্ট ও সেমিটিক বিরোধিতার বিষয়টি গভীরভাবে উপলব্ধি করতে পারে এবং এ ধরনের নির্যাতন বন্ধ করার দায়িত্ব বোধ করে। বৃহস্পতিবার দিনে আরও আগের দিকে বার্লিনে ব্লিংকেন লিবিয়ার অস্থায়ী প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দাবায়েরবার সঙ্গে বৈঠক করেন। এর আগে বুধবার জার্মানি ও জাতিসংঘ আয়োজিত সম্মেলনে ১৭টি দেশের কর্মকর্তারা অংশ নেন এবং ডিসেম্বরের শেষে লিবিয়ায় জাতীয় নির্বাচন অনুষ্ঠানের উপর জোর দেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন পদস্থ কর্মকর্তা বুধবার সংবাদদাতাদের বলেন যে দীর্ঘমেয়াদী ও বিশ্বাসযোগ্য লিবীয় সরকার গঠনের জন্যই কেবল নির্বাচনের প্রয়োজন তা নয়, সকল বিদেশি যোদ্ধার সে দেশ ছেড়ে চলে যাবার লক্ষ্য অর্জনের জন্যও সেটা প্রয়োজন। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি শুক্রবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের আগে আজ যুক্তরাষ্ট্রে এসে পৌঁছেছেন। আফগান নেতা এবং তার প্রধান শান্তি আলোচক আবদুল্লাহ আবদুল্লাহকে বহনকারী একটি বিমান আজ ওয়াশিংটনের অদূরে অবতরণ করে। বাইডেন তাঁর কথায়, অনন্তকাল ধরে চলে আসা এই যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের অবশিষ্ট সৈন্য প্রত্যাহার এবং তার সূত্র ধরে নেটোর সৈন্য প্রত্যাহারের যে সময়সীমা ১১ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে তার আগে এই প্রথম বাইডেন ও আফগান কর্মকর্তাদের মধ্যে কথাবার্তা হবে। হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি এর আগেই জানান, বাইডেন আফগান নেতাদের স্বাগত জানাতে অপেক্ষা করছেন এবং সৈন্য প্রত্যাহার যেমন অব্যাহত রয়েছে তেমনি ওই যুদ্ধ বিধ্বস্ত দেশে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক, অর্থনৈতিক ও মানবিক সহায়তা প্রদানের বিষয়ে বাইডেন তাঁদেরকে আবারও নিশ্চয়তা দেবেন। তিনি বলেন, আফগানিস্তান থেকে সামরিক বাহিনী সরিয়ে নেওয়ার এই প্রক্রিয়ার মধ্যেই প্রেসিডেন্ট গনি এবং ডক্টর আবদুল্লার এই সফর যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের মধ্যকার স্থায়ী সহযোগিতামূলক সম্পর্ককেই তুলে ধরছে। সাকি জোর দিয়েই বলেন যে ওয়াশিংটন চলমান শান্তি প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে সমর্থন করে এবং সকল পক্ষকে অর্থবহভাবে এতে অংশগ্রহণে উৎসাহিত করে, যাতে করে এই সংঘাতের অবসান হয়।
আপনারা শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে বাংলা অনুষ্ঠান।
এ সপ্তাহে করোনা পরিস্থিতি সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার প্রতিবেদনে জানিয়েছে যে বাংলাদেশে করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ৪০টি জেলা মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী জানাচ্ছেন বিস্তারিত প্রতিবেদনে।
করোনা ভাইরাস মোকাবেলায় কোনো সুখবর নেই, বরং নতুন করে আতঙ্ক ছড়িয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে। সংস্থাটি সংক্রমণে বাংলাদেশকে তিন ভাগে ভাগ করেছে, অতি উচ্চ ঝুঁকি, উচ্চ ঝুঁকি ও মধ্যম ঝুঁকি। এক সপ্তাহের নমুনা পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে সংস্থাটির এই ধারণাই হয়েছে, বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে ৪০টি জেলাই অতি উচ্চ ঝুঁকিতে, ১৫টি জেলা রয়েছে উচ্চ ঝুঁকিতে। আটটি জেলা রয়েছে মধ্যম ঝুঁকিতে। বান্দরবানে নমুনা পরীক্ষার সংখ্যা কম হওয়ায় এই জেলাকে বিবেচনায় নেওয়া হয়নি। রিপোর্ট অনুযায়ী খুলনা বিভাগের ১০টি জেলা সবকটি উচ্চ ঝুঁকিতে রয়েছে। ঢাকা বিভাগের পরিস্থিতিও উদ্বেগজনক। এই বিভাগে সংক্রমণ বেড়েছে ১১৪.৪%। উচ্চ সংক্রমণ বৃদ্ধির কারণে ঢাকার আশপাশের ৭টি জেলায় লকডাউন দেওয়া হয়েছে। উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে সংক্রমণ পরিস্থিতির দিন দিন অবনতি হচ্ছে। চুয়াডাঙ্গার সিভিল সার্জন জানিয়েছেন সেখানে শনাক্তের হার শতভাগ। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইউজিসি অধ্যাপক ডক্টর এবিএম আবদুল্লাহ সংক্রমণ বেড়ে যাওয়ার পিছনে ৪টি কারণ নির্ণয় করেছেন। তার মতে ডেল্টা ভাইরাস অধিক মাত্রায় সংক্রমণ বাড়াচ্ছে, তাছাড়া মানুষ কোনোভাবেই স্বাস্থ্যবিধি মানছেন না, লকডাউন চলছে নাম মাত্র, মাস্ক পরছেন না বেশিরভাগ মানুষ। ঢাকার চারপাশে লকডাউন দেওয়া হলেও মানুষের চলাচল বন্ধ হয়নি। টিকার সংকট ও সংক্রমণের মাত্রা বাড়িয়ে দিয়েছে, বেশিরভাগ মানুষ টিকার আওতার বাইরে। সারা দেশে যেভাবে সংক্রমণ হু করে বাড়ছে তা ২৪ ঘন্টার পরিসংখ্যানই বলে দিচ্ছে। এই সময় আক্রান্ত হয়েছেন ৬০৫৮ জন, ৭১ দিন পর সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছেন, মারা গেছেন ৮১ জন। ওদিকে বাংলাদেশে করোনা ভ্যাকসিন উৎপাদনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। বৃহস্পতিবার চীনের বেল্ট এন্ড রোড উদ্যোগ নিয়ে আয়োজিত এক সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এই সহায়তা চান। চীনের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যোগ দেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতি এবং কেন্দ্রশাসিত ওই অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি সর্বদলীয় বৈঠকে সভাপতিত্ব করছেন। এই সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে জম্মু ও কাশ্মীরের সব রাজনৈতিক দলগুলোর নেতা ও নেত্রীদের ৩ ঘন্টা ব্যাপী বৈঠক শেষে কংগ্রেস নেতা ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবী আজাদ বলেছেন, যথেষ্ট সম্প্রীতির আবহাওয়ায় কথাবার্তা হয়েছে। তারা প্রত্যেকে বিবিধ দাবির মধ্যে জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবি সবচেয়ে আগে তুলেছিলেন। প্রধানমন্ত্রী বলেছেন, জম্মু ও কাশ্মীরকে আবার রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, তবে তার জন্য প্রথমে এখন যে ডিলিমিটেশনের প্রক্রিয়া চলছে সেটা যথাসম্ভব দ্রুত শেষ করতে হবে। এরপর ব্লক স্তরে নির্বাচন আরম্ভ হবে এবং আস্তে আস্তে রাজ্য স্তরে। এই মুহূর্তে সবচেয়ে আগে দরকার গণতান্ত্রিক প্রক্রিয়াকে তার পুরনো জায়গায় প্রতিষ্ঠিত করা। কাশ্মীরি নেতা সাজ্জাদ লোন জানান, প্রধানমন্ত্রী বলেছেন, একটি প্রাণহানি হওয়াও অত্যন্ত বেদনাদায়ক। আমাদের সকলের সম্মিলিত প্রয়াস হবে তরুণ প্রজন্মকে নিরাপত্তা দেওয়া। জম্মু ও কাশ্মীরের তরুণদের যদি আমরা সুযোগ দিতে পারি তাহলে সারা দেশের জন্য তারা অনেক কিছু ফিরিয়ে দেবে। মোদী বলেন, রাজনৈতিক মতপার্থক্য রয়েছে, থাকবে, কিন্তু রাজ্যের ও দেশের স্বার্থে কাজ করার ক্ষেত্রে তা যেন বাধা হয়ে না দাঁড়ায়। ২০১৯ সালের ৫ই অগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপের সঙ্গে সঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কাশ্মীরি নেতাদের বন্দী করে রাখা হয়েছিল। কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীদের মধ্যে ৩ জন, ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতি, টানা ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত বন্দী জীবন যাপন করেছেন। আদালতের নির্দেশে মুক্তির পরেও তাই উভয় পক্ষের মধ্যে একটা তিক্ততা ছিল, অবিশ্বাস ছিল। সেই সব কাটিয়ে উঠে জম্মু ও কাশ্মীরের মানুষের স্বার্থে এবং জাতীয় স্বার্থে এই বৈঠকে যোগ দেওয়া যথেষ্ট প্রশংসার দাবি রাখে। কংগ্রেস নেতা গুলাম নবী আজাদ বলেছেন, প্রধানমন্ত্রীর কথায় অধিকাংশ নেতাই সহমত প্রকাশ করেছেন এবং রাজ্যের হিতের জন্য সকলে মিলে কাজ করতে রাজি হয়েছেন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আপনারা শুনছেন বিশ্ব সংবাদ, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। চীনের জিনজিয়াং অঞ্চলে বাধ্য করিয়ে শ্রমিকদের দিয়ে কাজ করানোর অভিযোগে যুক্তরাষ্ট্র ৫টি চীনা কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছে যে ওই কোম্পানিগুলো চীনা সরকারের অনুমতিক্রমে জিনজিয়াংয়ের উইঘুর এবং অন্যান্য মুসলিম সংখ্যালঘুদের বাধ্যতামূলকভাবে শ্রমে নিয়োগ করেছে। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, উইঘুরের জনগণ এবং অন্যান্য জাতিগোষ্ঠী ও ধর্মীয় সংখ্যালঘুদের গোষ্ঠীর উপর নিয়ম করে নির্যাতন চালানো হচ্ছে জিনজিয়াংয়ে বাধ্যতামূলক শ্রম ব্যবহার করার চীনা নীতির অবিচ্ছেদ্য অংশ, এবং এই অপব্যবহার মোকাবিলা করা হবে বাইডেন হ্যারিস প্রশাসনের উচ্চ অগ্রাধিকার। চীনের পররাষ্ট্রমন্ত্রী জাও লিজিয়ান যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার সম্পর্কে বৃহস্পতিবার দিনের আরও আগের দিকে তাঁর প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, চীন তার কোম্পানিগুলোর অধিকার ও স্বার্থ রক্ষা করার জন্য সব রকম প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। হোয়াইট হাউস আরও বলেছে, এ মাসের গোড়ার দিকে ইংল্যান্ডের G7 বৈঠকে বিশ্বের নেতৃস্থানীয় গণতান্ত্রিক দেশগুলো জিনজিয়াং সহ সর্বত্রই বাধ্যতামূলক শ্রমের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এবং এ ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে যে বিশ্বের সরবরাহ সূত্রগুলো যেন বাধ্যতামূলক শ্রম থেকে মুক্ত থাকে। অবকাঠামোগত ব্যয়ের থোক প্রস্তাব সম্পর্কে সমঝোতার ইঙ্গিত দেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার সেনেট সদস্যদের একটি দ্বিদলীয় গ্রুপকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন। সাম্প্রতিক দিনগুলোর আলোচনায় $1,00,000,000,000 ব্যয় পরিকল্পনার ওপর আলোকপাত করা হয়, যা নতুন এবং পুনরায় প্রস্তাবিত অর্থায়নের মধ্যে সমানভাবে ভাগ করা থাকবে। এই কাজের সুনির্দিষ্ট লক্ষ্য হচ্ছে দেশের সড়ক ও বৈদ্যুতিক গ্রিডের উন্নয়ন এবং ব্রডব্যান্ড ইন্টারনেট সম্প্রসারিত করা। বুধবার রাতে হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি এক বিবৃতিতে জানান, আজ সেনেটরদের দ্বিদলীয় গ্রুপের সঙ্গে হোয়াইট হাউসের পদস্থ কর্মকর্তাদের দুটি গঠনমূলক বৈঠক হয়েছে। এই সেনেটররা অবকাঠামো প্রস্তাব সম্পর্কে আলাপ আলোচনা করেছেন। এই গ্রুপটি সম্ভাব্য সমঝোতার রূপরেখার ব্যাপারে অগ্রগতি সাধন করেছেন এবং প্রেসিডেন্ট তাদেরকে সরাসরি হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন। এই গ্রুপে রয়েছেন 21 জন সেনেট সদস্য এবং বড় রকমের অবকাঠামোগত কর্মসূচির আয়তন, অগ্রাধিকার এবং অর্থায়নের উৎস নিয়ে একটি সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে ডেমোক্রেট ও রিপাবলিকানদের উপর্যুপুরি প্রচেষ্টার সর্বসাম্প্রতিক আলোচনা। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিষয়ক কেন্দ্র বা CDC বুধবার বলেছে যে দুটি কোভিড-19 টিকা এবং বালক ও তরুণদের ব্যতিক্রমী হৃৎপিণ্ডের সমস্যার মধ্যে সম্ভবত সম্পর্ক রয়েছে। ফেডারেল স্বাস্থ্য বিভাগ বলেছে 1200 বেশি লোক যারা ফাইজার কিংবা মডার্না টিকা নিয়েছে তাদের মধ্যে মায়োকার্ডিটিস বা হৃৎপিণ্ডের পেশি ফুলে যাবার লক্ষণ দেখা দিয়েছিল। এই অবস্থা নারীদের চেয়ে পুরুষদের মধ্যে বেশি করে লক্ষ্য করা গেছে এবং তা ঘটেছে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর। CDC বলেছে এর পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ক্লান্তি এবং বুকে ব্যথা, তবে তা খুবই সামান্য এবং তা সম্পূর্ণ সেরে উঠছে। CDC বলছে যে এই দুই টিকা এবং মায়োকার্ডিটিসের মধ্যে সম্ভাব্য সম্পর্ক সত্ত্বেও টিকা নেয়ার ঝুঁকির চেয়ে টিকা নেয়ার উপকারিতা অনেক বেশি। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অব আমেরিকা থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এবারে রয়েছে আন্তর্জাতিক প্রসঙ্গ, বাংলাদেশ ও ভারতের চলতি ঘটনাবলী নিয়ে রিপোর্ট এবং অন্যান্য পরিবেশনা। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় সারা দেশে 14 দিনের শাটডাউন দেওয়ার পরামর্শ দিয়েছে জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। কমিটির 38তম সভা থেকে এই পরামর্শ দেওয়া হয়। বৃহস্পতিবার কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে কোভিড-19 রোগের বিশেষ ডেল্টা ধরনের সামাজিক সংক্রমণ চিহ্নিত হয়েছে। ইতিমধ্যে এর প্রকোপ অনেক বেড়েছে। এ প্রজাতির জীবাণু সংক্রমণ ক্ষমতা তুলনামূলকভাবে অনেক বেশি। এটি প্রতিরোধে খণ্ড খণ্ডভাবে নেয়া কর্মসূচির উপযোগিতা প্রশ্নবিদ্ধ হয়েছে। অন্যান্য দেশ, বিশেষত পার্শ্ববর্তী দেশ ভারতের অভিজ্ঞতা হলো কঠোর ব্যবস্থা ছাড়া এর বিস্তৃতি প্রতিরোধ করা সম্ভব নয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে রোগের বিস্তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া এবং জনগণের জীবনের ক্ষতি প্রতিরোধের জন্য কমিটি সর্বসম্মতিক্রমে সারা দেশে কমপক্ষে 14 দিন সম্পূর্ণ শাটডাউন দেওয়ার সুপারিশ করেছে। কমিটির তরফে বলা হয়, জরুরি সেবা ছাড়া যানবাহন, অফিস আদালত সহ সবকিছু বন্ধ রাখা প্রয়োজন। এই ব্যবস্থা কঠোরভাবে পালন করতে না পারলে যত প্রস্তুতি থাকুক না কেন, স্বাস্থ্য ব্যবস্থা অপ্রতুল হয়ে পড়বে। উল্লেখ করা যায় যে করোনা সংক্রমণ রোধে খুলনা, রাজশাহী বিভাগের বেশ কিছু জেলায় বিশেষ লকডাউন কার্যকর রয়েছে। এছাড়া ঢাকার আশপাশের 7টি জেলায়ও নতুন করে এ ধরনের লকডাউন দেওয়া হয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।
বাংলাদেশের সরকার বিরোধী রাজনৈতিক দল বিএনপি বৃহস্পতিবার ঢাকায় পানির দাম আগামী 1 জুলাই থেকে 5% বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে। দলের নেতাকর্মীরা রাজধানীর কাওরান বাজার বাণিজ্যিক এলাকায় ঢাকার পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন সংস্থা বা ওয়াসার প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়ে এই বিক্ষোভ সমাবেশ করে পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানায়। সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান বলেন, বিগত 13 বছরে 14 বার অযৌক্তিক ভাবে পানির দাম বাড়িয়েছে ঢাকা ওয়াসা। করোনাকালে শহরবাসী যখন আর্থিক কষ্টে দিনাতিপাত করছেন এবং অনেকে জীবিকার পথ হারিয়েছেন, তখন পানির দাম বৃদ্ধির সিদ্ধান্তকে অমানবিক বলে অভিহিত করে তিনি বলেন, করোনার কারণে বিশ্বব্যাপী দেশে দেশে যখন ইউটিলিটি বিল মকুব করা হচ্ছে, তখন পানির বিল বাড়ানোর বিষয়টি অযৌক্তিক। সমাবেশ শেষে পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে ওয়াসা কর্তৃপক্ষকে স্মারকলিপি প্রদান করেন বিএনপি নেতারা। বিএনপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের পক্ষ থেকেও করোনাকালে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সাধারণ মানুষ যখন হিমশিম খাচ্ছে, তখন ঢাকা ওয়াসা কর্তৃক পানির দাম বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ করেছে এবং তা বাতিলের দাবি জানিয়েছে। সুশাসনের জন্য নাগরিক বা সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার পানির দাম বাড়ানোর বিষয়ে ভয়েস অফ আমেরিকার কাছে তার প্রতিক্রিয়ায় বলেন, করোনাকালে পরিবার পরিজনের ন্যূনতম প্রয়োজন মেটাতে বহু মানুষের যখন নাভিশ্বাস উঠছে, তখন পানির দাম বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এই বর্তমান করোনাকালে যেখানে বহু মানুষ তাদের জীবনের ঝুঁকি নয়, তাদের জীবিকা হারিয়ে বহু লোক কোন রকমে তাদের পরিবার পরিজনের সবচেয়ে ন্যূনতম প্রয়োজন মেটানোর জন্য তারা তাদের নাভিশ্বাস হয়ে পড়ছে, এই অবস্থায় ওয়াসার পানির দামের বৃদ্ধি কোনোভাবে গ্রহণযোগ্য নয়। বরং যে অনেক দেশে যেটা করেছে, তারা যারা এই বিল দিতে পারে না তাদেরকে বিভিন্ন ভাবে ছাড় দেওয়া উচিত এবং তারা বিল মকুব থেকে আরম্ভ করে কারো কারো ক্ষেত্রে এটা স্থগিত করা, যাতে এখন না দিতে হয়, যখন সুদিন আসবে তখন তারা দেবে।
এদিকে ভোক্তা সাধারণের সংগঠন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ক্যাব এক প্রতিবেদনে বলেছে, করোনাকালে পণ্য ও সেবার দাম বৃদ্ধির কারণে 2020 সালে ঢাকার জীবনযাত্রার ব্যয় বেড়েছে 6.8%। প্রতিবেদনে বলা হয়েছে 2020 সালে তার আগে 3 বছরের তুলনায় জীবনযাত্রার ব্যয় সবচেয়ে বেশি বেড়েছে। এতে বলা হয়, করোনা দুর্যোগের কারণে বছরটিতে একদিকে যেমন জীবনযাত্রার ব্যয় বেড়েছে, অন্যদিকে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের আয় উল্লেখযোগ্যভাবে কমেছে। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আপনি কি ভয়েস অব আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা। আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন ভিওএ 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
এবারের পরিবেশনা নারী কণ্ঠ, উপস্থাপন করছেন সঞ্জানা ফিরোজ।
সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের নারী কণ্ঠে। আজ নারী কণ্ঠে অতিথি হয়ে এসেছেন ডক্টর ফাতেমা আখতার। তিনি সৌদি আরবে একটি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনা করছেন। পেশায় তিনি একজন দন্ত রোগ বিশেষজ্ঞ। চলুন তার সঙ্গে আমার কথোপকথন শোনা যাক।
ডক্টর ফাতেমা আখতার, আপনাকে স্বাগত জানাচ্ছি নারী কণ্ঠের আজকের আয়োজনে। আপনি আমাকে জানাচ্ছিলেন যে আপনি 2015 সাল থেকে সৌদি আরবে রয়েছেন এবং সেখানে শিক্ষা প্রতিষ্ঠানে আপনি অধ্যাপনা করছেন। আপনার কাছে জানতে চাই যে এই যে বিদেশে একটি শিক্ষা প্রতিষ্ঠানে এবং তাও সৌদি আরবের মতো একটি দেশে আপনি যে অধ্যাপনা করছেন, আপনার অভিজ্ঞতা কেমন?
ধন্যবাদ প্রশ্ন করার জন্য। অভিজ্ঞতা আসলে খুব ভালো। একটু বলি, আমি আসলে এখানে আসার আগে জাপানে ছিলাম। তো আমার জাপানে, আমি পিএইচডি করেছি জাপানে, ওসাকা ইউনিভার্সিটি থেকে। তো একটা লম্বা সময় আপনি যখন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে থাকেন, তো ওঠার যখন আপনি সব মানে সুবিধাগুলো যখন ভোগ করা শুরু করেন, তখন যখন আপনাকে একটু কম স্ট্যান্ডার্ড একটা কান্ট্রিতে আসতে হয়, তখন কিন্তু প্রথমে একটু ভয়ই লাগে যে এখানে কাজ করতে পারবো কিনা। ওই আমাকে ওই ফ্রিডমটা দেওয়া হবে কিনা কাজ করার ক্ষেত্রে। তো এটা নিয়ে একটু ডিলেম্মা ছিল, কিন্তু আমি এখানে কাজ করতে এসে দেখলাম আমার আজকে 5 বছর কাজের সময় যাচ্ছে, এবং আমি বলবো যে এখানে কাজ করার স্কোপ খুবই ভালো এবং খুব ভালো লাগছে কাজ করতে। এবং মানে আমি যে জায়গাটাতে আছি, আমি যেহেতু বলছি যে আমি এটা ডিপার্টমেন্ট হিসাবে আছি, তো এখানে কাজ করতে যে আমাকে কিন্তু আমার ভয়েস বিভিন্ন ক্ষেত্রেই দিতে হচ্ছে, এবং আমাকে কিন্তু এভাবে ভয়েস দিতে হয় যে লজিক্যাল একটা ভয়েস আমাকে দিতে হবে, যে যাতে আমি যাকে বলছি সে যেন কথাটা পিক করে, আমার কথাটা যেন সে বোঝে। তো শুধু যদি ফিমেল বলে না বা বাংলাদেশি বলে না, এক সৌদি আরবে কিন্তু আপনি আপনার ভয়েসটা দিবেন, এটা সেই অর্থে একটু কঠিন হয়ে যায়। কিন্তু যদি আমি আবারও বলছি, যদি আপনার লজিক থাকে এখানে এবং আপনি যদি সেটা বেটারমেন্ট ফর দ্য স্টুডেন্টস হয় কাজ করার ক্ষেত্রে, তাহলে তারা খুব সহজে এটা গ্রহণ করে। এবং আমার কাজ করার অভিজ্ঞতা আমি বলবো যে আপস অ্যান্ড ডাউন তো থাকেই কাজ করার ক্ষেত্রে, খুবই কম্পিটিটিভ একটা জায়গায় বসে কাজ করতে হয় এবং কাজ করার অভিজ্ঞতা আসলেই খুব ভালো। এবং আরো কিছু বলি এক্ষেত্রে যে কাজ করার অভিজ্ঞতা ভালো বলতে কিরকম, আমি কিন্তু শিখছি অনেক কিছু যেটা আমি হয়তো জাপানে শিখতে পারিনি। জাপানে আমি একরকম শিখেছি, পেশেন্স লেভেল, পিএইচডি করার সময় যা যা শিখতে হয় সেরকম। বাংলাদেশে যখন ছিলাম তখন একরকম শিখা, কিন্তু আপনি যখন একটা প্রতিষ্ঠানে বসে কাজ করবেন তখন সেখানকার যে নর্মস গুলো আপনাকে জানতে হয় সেটা, এবং আপনি কিন্তু বিভিন্ন রকমের কোয়ালিটি ওয়ার্ক করছেন, আপনাকে সেটা যেটা আমরা বাংলার সাথে সেটা শিখতে পারি না, আপনার সাথে আপনার ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ডেলিগেট আছে তাদের সাথে আপনার বিহেভ করাটা, এবং তাদের সাথে কিভাবে আপনি জিনিসটা করে একটা ভালো কিছু আদায় করে নিয়ে আসবেন, এই যে শেখার জায়গাগুলি, অথবা আপনি যে শিক্ষার যে স্ট্যান্ডার্ড আছে সেটাকে কিভাবে আপনি আপগ্রেড করতে পারেন। শুধু স্টুডেন্টকে শেখানো না, আমি নিজে শিখছি এবং তাদেরকে শেখানোর সাথে সাথে আমি আমাকে কিভাবে ইম্প্রোভাইজ করতে পারি প্রতি মুহূর্তে, সেই জায়গাগুলির স্কোপ খুবই বেশি এখানে। তো আমার যেহেতু আমার একটা সময় ছিল যে টিচিং আমার একটা প্রফেশন হিসাবে আমি নিব এবং আমি যা করতে পারছি, এবং আমি আসলে আলহামদুলিল্লাহ ফুলি স্যাটিসফাইড যে আমি শিখে শিখে আরো কিছু শিখছি আসলে।
জি, এবং আপনি সেখানে নারী পুরুষ উভয়কেই আপনি সেখানে শিখান?
জি,
তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা হয় না যেহেতু তারা একটু রেস্ট্রিক্টেড একটি দেশ, সেই ক্ষেত্রে কোনো রকম সমস্যা হয় কিনা?
খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমার কাছে মনে হয় যে আমি আমার উত্তরটা দিলে এটা যদি অন্য কেউ জানে তার তার জন্য খুব ভালো হবে। আসলে আমাদের তো মেল ফিমেল ক্যাম্পাস আলাদা থাকে, কিন্তু আমরা ফিমেলদের সময় ফিমেলদেরকে পড়াচ্ছি, আমার যখন আমার মেল ক্লাসে যাই আমি মেলকে যে ক্লাসে পড়াচ্ছি, একদম কমপ্লিটলি ডিফারেন্ট ক্লাসরুম। কিন্তু কখনো কখনো একটা সিস্টেম আছে যেটাকে আমরা বলি শেয়ারিং ক্লাসরুম, যেখানে হয়তো বা মেল একদিকে বসবে ফিমেল একদিকে বসবে, এবং সেখানে হয়তো বা একটা একটা ব্যারিয়ার দেওয়া থাকবে, ঠিক আছে, ব্যারিয়ার দেওয়া থাকবে যাতে আমি সামনে দাঁড়িয়ে ওদেরকে মুভ করে করে পড়াতে পারি। এর এর আগে যদি আমরা একটু যাই, ধরেন ব্যাক 2014-13 যদি আপনি চিন্তা করেন বা আরো আগে, তখন যেটা হতো যে অনলাইন ক্লাসের মতো হতে পারে, যে আমি এখানে ক্লাস নিচ্ছি মেয়েদের এখানে, তো আমার একটা মানে ভিডিও যাচ্ছে, ছেলেরা সেটা দেখছে, ক্লাসটা করছে। কিন্তু তাতে যেটা হয়, এটা কিন্তু আপনি যে কোনো টিচারকে জিজ্ঞাসা করলে বুঝবেন যে ডিরেক্ট ইন্টারাকশন যদি না হয় আপনি কিন্তু স্যাটিসফাইড হন না পড়াতে যেয়ে। আমি যদি আমার স্টুডেন্টের সাথে আই কন্টাক্ট না করে পড়াই আমি কিন্তু বুঝবো না সে বুঝলো কিনা। তো এই জায়গাটা থেকে যদি চিন্তা করি, তাহলে আমার কাছে মনে হয় যে 2016 পর থেকে আমাদের আসলে ক্লাসরুম গুলি যথেষ্টই ওপেন, এবং আমরা এখানে একটা ছোট্ট একটা ব্যারিয়ার রাখি, যেহেতু এটা একটা মিনিস্ট্রি রুলস থাকে যে আপনাকে এখানে একটা মেনটেন করতে হবে, তো এটা রেখে আমরা ক্লাস নিচ্ছি এবং আমি আসলে একই সাথে দুজনকে পড়াচ্ছি। এবং আমি হয়তো মেয়েদের ছেলেদেরকে যখন কোশ্চিন করছি মেয়েরাকেও আনসার দিতে পারছি, মেয়েদেরকে কোশ্চিন করছি ছেলেরা আনসার দিচ্ছে, এবং তারা দেখতে পাচ্ছে আসলে কোন গ্রুপটা ভালো করছে। তো এটা আসলে ওই অর্থে ওই রকম রেস্ট্রিকশন এখন আর নাই ক্লাস নিতে যে আসলে সেরকম কিছু না, এবং এবং খুব ছেলেরা মেয়েদেরকে পড়াতে পারে, মেয়েরা ছেলেদেরকে পড়াতে পারে, এবং যে হিজাব করে থাকবে বা যে মেকআপ করে থাকবে সেটা তার ব্যাপার। এটা তো আমি আপনাকে আন্ডার গ্রাজুয়েটের কথা বলুন, আপনি যদি পোস্ট গ্রাজুয়েশনে চিন্তা করেন, ইটস ওপেন ক্লাসরুম, কমপ্লিটলি ওপেন ক্লাসরুম। তো যে যেভাবে তার মতো করে হিজাব পরবে বা থাকবে সেটা তার ব্যাপার। সো আসলে ওই অর্থে সেরকম কোনো মেল ফিমেল ডিসক্রিমিনেশনের কোনো সুযোগ খুব একটা নাই আপনার। একটা দেশে যখন একটা লম্বা সময় ধরে একই রকম রুলিংস চলে আসে, তখন তো আসলে একটা স্টেরিওটাইপ হয়ে যায় না, একটা সোশ্যাল স্টিগমা তৈরি হয়। তো ওটাকে ভেঙে আসতে একটু সময় দিতে হবে আসলে। আপনি একই সাথে তো মানে আমরা সবকিছু পেতে পারি না এখানে, যেমন ধরেন এখানে আপনি যেটা বলছেন যে ফ্যামিলি জোন ছিল আগে, এখন কিন্তু ফ্যামিলি জোন কিন্তু স্টিল পারসিস্ট করে, ফ্যামিলি জোন কিন্তু আছে, কিন্তু আপনার ইচ্ছা এটা, আপনি কি ফ্যামিলি জোনে বসবেন নাকি আপনি ওপেন স্পেসে বসবেন, এটা কমপ্লিটলি আপনার ব্যাপার, সেটা একটা ব্যাপার। আর আপনি যেটা বলছেন পুরুষরা কিভাবে দেখছে, এটা আবার বলছি যে দৃষ্টিভঙ্গির ব্যাপার, পুরুষরা আমি যেমন এখানে যেখানে কাজ করছি, আমার ডিন, আমার ভাইস ডিন, যারা একদম মানে মেইন জায়গায় যারা বসায় একটা ইউনিভার্সিটি চালাতে, তারা কিন্তু কমপক্ষে পুরুষ, এবং তাদের সাথে আমরা কিন্তু কাজ করছি, তাদের সাথে আমরা রিসার্চ করছি, আমরা সব কাজ একসাথে করছি, এবং তাদের যখন কোনো প্রবলেম হচ্ছে তারা ডাকছে। আসলে আবার বলছি যে পুরুষরা আসলে অ্যাকসেপ্ট করতে পারছে, হয়তো কিছু কিছু জায়গায় যেটা পাচ্ছে না সেটা তো মনের মধ্যে রয়ে গেছে, সেটা হয়তো সে অর্থে প্রকাশ করে না। এই নতুন যখন কোনো রুলিং যখন আসে তখন আপনি রুলিংটা কার জন্য করেন? আসলে আপনি তো ইয়াংদের জন্য করেন, ইয়ুথদের জন্য করেন, তাই না? তো আমার যারা ইয়ুথ এখানে, যারা আমার স্টুডেন্ট যারা, তারা হয়তো দে আর ইউনো 18 অনওয়ার্ডস বয়স, ম্যাক্সিমাম 25 ইয়ার্স অনওয়ার্ড যদি আপনি তাদেরকে পান, তো এই যে গ্রুপটা, এই গ্রুপটাকে যদি আপনি দেখেন, যদি তারা যদি টার্গেট গ্রুপ হয়, তারা যদি হ্যাপি হয়, তাহলে আসলে যারা কথা বলছে তাদের কথাটা কতটুকু শোনা হবে কি হবে না, এটা সময় বলে দেবে আসলে।
ডক্টর ফাতেমা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে নারী কণ্ঠে শুনে দেওয়ার জন্য।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হিসেবে তাঁর প্রথম বিদেশ সফরের অংশ হিসেবে গুয়াতেমালা সফর করেন। এই সফরে তিনি মধ্য আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রে অনিয়মিত অভিবাসনের মূল কারণ নির্ণয়, কেন তারা তাদের দেশ ত্যাগ করে এদিকে আসেন, এবং প্রাকৃতিক দুর্যোগ, খাদ্যের নিরাপত্তাহীনতা, ক্ষুধা বা জলবায়ু পরিবর্তন এই অনিয়মিত অভিবাসনে কতটুকু প্রভাব ফেলে সেসব নিয়ে আলোচনা করেন। ভাইস প্রেসিডেন্ট হ্যারিস জনগণকে আশার বার্তা পৌঁছানোর প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন তাঁর কথায়, আমাদের প্রত্যেকটি সরকারের জনগণকে সেই আশা দিতে হবে যে আপনাদের সহায়তা দেওয়া হবে, তারা যেন জানেন যে আমরা তাদের কথা ভাবি, আমরা তাদের ক্ষমতার মূল্যায়ন করি, তবে চ্যালেঞ্জের কথা, তাদের প্রতি সহায়তা ও সম্পদ যা তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন আমরা সেটাও বুঝি। ভাইস প্রেসিডেন্ট হ্যারিস গুয়াতেমালার প্রেসিডেন্ট আলেহান্দ্রো জিয়ামাতেই যুক্তরাষ্ট্র ও গুয়াতেমালা কি করে সীমান্তে অবৈধ মাদক চোরাচালান ও মনুষ্য পাচার বন্ধে সহযোগিতা বৃদ্ধি করতে পারে সে বিষয়ে আলোচনা করেন। ভাইস প্রেসিডেন্ট হ্যারিস ঘোষণা করেন, এ বিষয়ে আমাদের দুটি দেশ সহযোগিতা করেছে, আমরা মাদক ও চোরাচালান বিষয়ে টাস্ক ফোর্স গঠন করব, যারা এসব থামাতে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে একত্রে কাজ করবেন। দুই নেতা অনিয়মিত অভিবাসনের মূল কারণসমূহ পরীক্ষা করে দেখেন, বিশেষত গুয়াতেমালার বহু লোকের অর্থনৈতিক সুযোগ সুবিধার অভাবের কথা তুলে ধরেন। তাতে অন্তর্ভুক্ত ছিল কিন্তু সীমিত নয় যুব সমাজ, মূলত দেশীয় নারী ও মেয়েদের সুযোগ সুবিধার সীমাবদ্ধতার কথা। যুক্তরাষ্ট্র তরুণীদের শিক্ষা ও অর্থনৈতিক সুযোগ সুবিধার জন্য ক্ষমতায়নের উদ্যোগ নেবে। ভাইস প্রেসিডেন্ট বলেন তাঁর কথায়, এছাড়া আমরা কৃষিভিত্তিক ব্যবসা ও সাশ্রয়ী আবাসন ও উদ্যোক্তাদের সহায়তা দিতে বিনিয়োগ করব। যুক্তরাষ্ট্র বিশেষত গুয়াতেমালার দুর্নীতি বিরোধী অভিযানে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে এবং সেই লক্ষ্যে একটি স্বতন্ত্র বিচার ব্যবস্থার উন্নয়ন ঘটাবে।
The United States will create an anti-corruption task force, the first of its kind. Our Justice Department, our Treasury Department, and our State Department will work together to conduct investigations and train local law enforcement to conduct their own.
যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো একটি দুর্নীতি দমন টাস্ক গঠন করবে। আমাদের বিচার, রাজস্ব ও পররাষ্ট্র দপ্তর একত্রে তদন্ত প্রক্রিয়া শুরু করবে এবং সেই সঙ্গে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাকে তাদের নিজের কাজ পরিচালনার জন্য প্রশিক্ষণ দেবে। ভাইস প্রেসিডেন্ট হ্যারিস জোর দিয়ে বলেন, আমাদের উদ্যোগের লক্ষ্য হচ্ছে নিজ দেশে গুয়াতেমালার জনগণকে আশার সঞ্চার করতে সহায়তা দেয়া। তিনি বলেন, আশা অত্যাশন্য আমাদের একত্রিত উদ্যোগ গুয়াতেমালার জনগণের জীবনের মানের উন্নয়ন ঘটাবে এবং তাদের ঘরবাড়ি থেকে পালানোর প্রয়োজন ফুরিয়ে আসবে। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন।
আশা করি আজকের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটির সাবেক প্রযোজনা ও তত্ত্বাবধানে ছিলেন সলিম হোসেন এবং সাজানা ফিরোজ। আমি তাহিরা কিবরিয়া সবাইকে আরো একবার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
This program has come to you from the Voice of America, Washington. Voice of America, Washington. শুরু হলো বাংলা অনুষ্ঠান।
Voice of America, Washington. ওয়াশিংটনে এখন দুপুর দুটা, বাংলাদেশে রাত ১২টা আর ভারতে রাত ১১:৩০। শ্রোতা দর্শকদের অনেক প্রীতি ও শুভেচ্ছা।